বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার, 1 ফেব্রুয়ারি, 18 মাঘ এবং ফার্সি 12 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন গাজায় ইসরায়েলি আগ্রাসন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে আম বয়ানের মধ্য দিয়ে আগামীকাল শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমা সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন।
বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
এরপর রয়েছে ছোট বন্ধুদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু। প্রান্তিক আয়োজনে রয়েছে কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আলাপ, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের উপর গুরুত্ব দিচ্ছে তেহরান ও রিয়াদ। ইয়েমেনে আবার বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন, জবাবে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালালো হুথিরা। সাগর রনি হত্যা মামলা তদন্ত শেষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সময় দিতে হবে বলেছেন বাংলাদেশের আইনমন্ত্রী। এবং আসন্ন সাধারণ নির্বাচনে পশ্চিমবাংলায় জিতে দিল্লি দখল করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা এবং যুদ্ধ অপরাধের বিষয়ে টেলিফোনে আলাপ করেছেন ইরান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। ফোন আলাপে তারা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গাজায় দখলদার সেনাদের অব্যাহত বর্বরতার কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফরহান উদ্বেগ প্রকাশ করেন। গাজার উপর ইসরায়েলের যে দীর্ঘদিনের অমানবিক অবরোধ রয়েছে তা প্রত্যাহারের প্রয়োজনীয়তা এবং গাজা যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধের বিষয় নিয়ে আলোচনা করেন তারা। দুই মন্ত্রী বলেন, গাজা যুদ্ধ বন্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বৃহৎ অঞ্চলে শান্তি পরিস্থিতি ফিরিয়ে আনা জরুরি। দুই মন্ত্রী লোহিত সাগরের পরিস্থিতি এবং ইরান ও সৌদি আরবের পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন। সৌদি আরব এবং ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দ্বিপক্ষীয় সম্পর্ক যে মাত্রায় পৌঁছেছে তাতে দুই মন্ত্রী সন্তুষ্টি প্রকাশ করেন। পবিত্র মক্কা ও মদিনায় ইরানি নাগরিকদের ওমরা পালনের বিষয়টি নিয়েও আলোচনা হয়। এ সময় আমির আবদুল্লাহিয়ান সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান।
এদিকে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে হুমকির ভাষা পরিহার করে চলমান সংকটের রাজনৈতিক সমাধানের দিকে মনোযোগী হতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বুধবার তেহরানের মন্ত্রিসভার এক বৈঠকে এই আহ্বান জানান। তিনি বলেন, আমেরিকাকে হুমকির ভাষা এবং অভিযোগ উত্থাপনের পুরনো স্টাইল পরিত্যাগ করতে হবে। আমির আবদুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যে কোনো হুমকিমূলক পরিস্থিতিতে ইরানের জবাব তাৎক্ষণিক ও কঠোর হয়ে থাকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী দৃশ্যত তার দেশের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক হুমকির জবাব দিতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। বাইডেন মঙ্গলবার বলেছিলেন, তিনি জর্দানের একটি মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবারের ওই ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত ও অপর 40 জনের বেশি সেনা আহত হয়। ওই হামলার জন্য বাইডেন ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়াদের দায়ী করেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আরও এক মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলের দখলদার সেনারা জানিয়েছে, গতকাল গাজার দক্ষিণে এই রিজার্ভ সেনা নিহত হন। যদিও টাইমস অব ইসরায়েল এই সেনা কর্মকর্তা কোথায় নিহত হয়েছেন তা নির্দিষ্ট করে বলেনি, তবে গত কিছুদিন ধরে খান ইউনুস শহরে প্রচণ্ড লড়াই চলছে এবং সেখানে মঙ্গলবার অন্তত 2 সেনা নিহত ও 3 মারাত্মকভাবে আহত হয়েছিল। ইসরায়েলের গণমাধ্যমে নিহত সেনা কর্মকর্তার পরিচয় তুলে ধরে বলা হয়েছে, 36 বছর বয়সী মেজর ইটঝার হফম্যান ইসরায়েলের বিমান বাহিনীর এলিট শালদাগ ইউনিটের কমান্ডার ছিলেন। তার মৃত্যুর মধ্য দিয়ে গাজা উপত্যকায় ইসরায়েলের স্বীকারোক্তি মতে 224 জন সেনা নিহত হল। তবে হামাস বলছে, গাজা ইসরায়েলের আরও অনেক বেশি সেনা নিহত হয়েছে। গাজায় যুদ্ধবিরতির জন্য যখন ইসরায়েল ও আমেরিকা ব্যাপক তৎপরতা চালাচ্ছে, তখন ইসরায়েলি সেনারা বর্বর আগ্রাসন জোরদার করেছে। হামাসও পাল্টা তীব্র প্রতিরোধ করে তুলেছে। গত কয়েকদিনে বিশেষ করে দক্ষিণ গাজায় ইসরায়েলের অনেক সেনা নিহত হয়েছে। ইয়েমেনের ওপর আবার বিমান হামলা চালিয়েছে আমেরিকা এবং ব্রিটেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলের জাহাজ কিংবা ইসরায়েল অভিমুখী জাহাজে হামলা চালানোর প্রেক্ষাপটে আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনের ওপর নতুন করে এই হামলা চালাল। ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানিয়েছে, দেশের পশ্চিমাঞ্চলীয় সাদা এবং হুদাইদা প্রদেশে গতকাল সন্ধ্যায় এবং আজ খুব ভোরে মার্কিন ও ব্রিটিশ যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। ইয়েমেনের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বাহরাইনের বিমান ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধবিমান উড়ে এসে ইয়েমেনের উপর হামলা চলে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম দাবি করেছে, তাদের যুদ্ধবিমান ইয়েমেনের একটি ড্রোন কন্ট্রোল স্টেশনে হামলা করেছে। এছাড়া তাদের হামলায় কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে। ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগরের উপকূলে আমেরিকাকে একটি ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন। গতকাল টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনী মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস গ্রিডলির বিরুদ্ধে অভিযান চালিয়েছে। তিনি সুস্পষ্ট করে বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েলের যে ওপর যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে এবং ইয়েমেনের উপর আমেরিকা ও ব্রিটিশ বাহিনীর আগ্রাসনের প্রতিশোধ নিতে এই অভিযান চালানো হয়েছে। জেনারেল সারি বলেন, লোহিত সাগর এবং আরব সাগরে অবস্থানরত সমস্ত ব্রিটিশ ও মার্কিন যুদ্ধজাহাজ ইয়েমেনের সামরিক বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু। তিনি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনীর নিজেদের মাতৃভূমি রক্ষার যেমন অধিকার রয়েছে, তেমনি ফিলিস্তিনিদের প্রতিও সমর্থন অটুট থাকবে। বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশ 34,000 জনবল নিয়ে ঢাকাবাসীর নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 49তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় একথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ 50টি থানায় 34,000 জনবল নিয়ে ঢাকাবাসীর নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির 49তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের মোট জনবল 2,10,000-এরও বেশি। প্রতিটি পুলিশ সদস্য 825 জন মানুষকে নিরাপত্তা দিচ্ছে। ডিএমপির যতগুলো ইউনিট আছে সবগুলো সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদের উত্থানের কারণে কাউন্টার টেরোরিজম ইউনিট গঠন, সাইবার ইউনিটের তৈরির পাশাপাশি ভিকটিম সাপোর্ট সেন্টার অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোদ কিংবা ভারী বৃষ্টিপাতের সময় দায়িত্ব পালন করতে সড়কে কাজ করে যাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা এবং ট্রাফিক সদস্যরা।
মানে পুলিশ 825 জনের নিরাপত্তা প্রদান করছে। ডিএমপির যতগুলি ইউনিট আছে সবগুলি সুন্দর কাজ করছে। আমরা যখন জঙ্গিবাদের উত্থান হয়েছিল তখন কাউন্টার টেরোরিজম আমরা তৈরি করেছিলাম।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাগরণী হত্যা মামলা তদন্ত শেষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সময় দিতে হবে। পুলিশ তদন্ত শেষ করে রিপোর্ট না দিলে তো করার কিছু নেই। সুষ্ঠু তদন্ত করতে যতদিন লাগে ততদিন অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সাগরণী হত্যা মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এমন মন্তব্য করেন। ডক্টর ইউনুস প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডক্টর ইউনুসকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্যক্তির স্বার্থে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। তাকে হেনস্থা করতেই সরকার তার বিরুদ্ধে মামলা করেছে বা শ্রমিকরা মামলা করেনি, এসব অভিযোগ সত্য না। আইনমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বিচারহীনতায় কেউ সাফার করেনি। আজ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই অপরাধীর বিচার হচ্ছে। ভারতে আসন্ন সাধারণ নির্বাচনে পশ্চিমবাংলা থেকে জিতে দিল্লি দখলের জোরালো প্রত্যয় ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে আসন্ন সাধারণ নির্বাচনে পশ্চিমবাংলা থেকে জিতে দিল্লি দখলের জোরালো প্রত্যয় ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ বৃহস্পতিবার নদিয়া জেলার শান্তিপুরে এক সমাবেশে দেওয়া বক্তব্যে এভাবে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আসার কথা বলেছেন।
বাংলায় মনে রাখবেন, মা মাটি মানুষ একাই 100। আমি আপনাদের সাথে আছি, আপনারা যদি আমার সাথে থাকেন আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই। কোন পলিসিতে করব, কি করে করব, আফটার ইলেকশন রিজিওনাল পার্টিগুলোকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে করব। মনে রাখবেন, দিল্লি জয় আমরাই করব, বাংলা পথ দেখাবে।
মমতা আজ বিজেপির পাশাপাশি রাজ্যের সিপিএম এর সমালোচনা করেন। বিজেপি বিরোধী যে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া তৈরি হয়েছে তাতে কংগ্রেসের পাশাপাশি তৃণমূল কংগ্রেস, সিপিএম ও অন্যরা রয়েছে, কিন্তু তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাফ জানিয়ে দিয়েছেন তিনি সিপিএম এর সঙ্গে নেই। কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোট হয়েছে মন্তব্য করে মমতা বলেন, সিপিএম অতীতে অনেক অত্যাচার করেছে, সেজন্য তিনি তাদের সঙ্গে ঘর করতে রাজি নন। অন্যদিকে বহুল আলোচিত জাতীয় নাগরিকপঞ্জী এনআরসি এবং সংশোধিত নাগরিকত্ব আইন ক্যাপ প্রসঙ্গে মমতা বলেন, এনআরসি তিনি করতে দেবেন না। নির্বাচনের আগে বিজেপির এনআরসি করার পরিকল্পনা রয়েছে এবং ক্যার নামে বিজেপি মিথ্যা কথা বলছে, মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bm।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের হাইফা বন্দরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়। আজ এক বিবৃতিতে হামলার দায়িত্ব স্বীকার করেছে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলো জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU। এই জোট এক বিবৃতিতে বলেছে, শত্রুর শক্ত ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিএসের প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ওয়াশিংটনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন তার দেশ যে কোনো হুমকির কঠোর জবাব দেবে। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর গাজা আগ্রাসনের ফলে মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র যখন উত্তেজনা আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তখন এ হুঁশিয়ারি দিলেন জেনারেল সালামি। তিনি গতকাল তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, কখনো কখনো শত্রুরা হুমকি দেয়। আমরা ইদানিং মার্কিন কর্মকর্তাদের বাগাড়ম্বর শুনতে পাচ্ছি যারা আবার ইরানের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছিলেন তিনি জর্দানের একটি মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবারের ওই ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত ও অপর 40 জনের বেশি সেনা আহত হয়। ইরানের সিনেমা হলগুলোতে আজ থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত 42তম ফজর চলচ্চিত্র উৎসব। উৎসবের প্রথম দিনে 4টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। চলচ্চিত্রগুলো হল মর্তজা অতাশ জামজাম পরিচালিত বিউটিফুল লাইজ, মোহসিন জাসুর পরিচালিত স্নেইল হান্টিং, আসকার নাইমি পরিচালিত টুডে ইজ লেটার এবং হোসেন আমেরি পরিচালিত জাহের। তেহরানের মিলাদ টাওয়ারের ফেস্টিভ্যাল হাউসে মিডিয়া ব্যক্তিত্ব এবং শিল্পীদের জন্য উৎসবের প্রথম দিনে ওই 4টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। সোশ্যাল মেলোড্রামাটিক চলচ্চিত্র বিউটিফুল লাইজ বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। উদ্বোধনী দিনের শুরুতেই ওই চলচ্চিত্রটি প্রদর্শনের আয়োজন করা হয়েছে। ইরানি নির্মাতা মর্তজা অতাশ জামজামের এই চলচ্চিত্র অভিনয় করেছেন বাংলাদেশের শীর্ষ তারকা জয়া আহসান, রিকিতা নন্দিনী, সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম এবং শাহেদ আলী সহ আরও অনেকেই। চলচ্চিত্রটির ফার্সি নাম ফেরেশতে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজার যুদ্ধে ইসরায়েলের পরাজয় এখন আগের চেয়েও অনেক স্পষ্ট। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
গাজায় প্রায় 4 মাস ধরে অব্যাহত রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা বা জাতিগত শুদ্ধি অভিযান, কিন্তু গাজার যুদ্ধে ইসরায়েলের পরাজয় এখন আগের চেয়েও অনেক স্পষ্ট। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 4 দশকে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর যত সেনা নিহত হয়েছে, গত 4 মাসে তার চেয়েও বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলের আহত সেনার সংখ্যা হবে অন্তত 30,000 এবং তাদের অনেকের অবস্থাই বেশ শোচনীয় ও আশঙ্কাজনক। হাজার হাজার বেসামরিক নাগরিকদের হত্যা করা ও বন্দীদের হত্যা করা, বিশেষ করে হাজার হাজার শিশু ও নারী হত্যা, কিংবা হাসপাতাল, স্কুল, গির্জা ও আবাসিক বাড়িঘর বোমা মেরে ধ্বংস করার মধ্যে কোনো গৌরব বা বীরত্ব নেই। গতকালও ইসরায়েলি রেডিও জানিয়েছে ইসরায়েলের এক বিশেষ বাহিনীর 5ম রিজার্ভ ব্রিগেডকে গাজা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অথবা তারা পিছু হটেছে। অথচ ইসরায়েল গাজার টানেল বা সুড়ঙ্গগুলোকে সমুদ্রের পানি দিয়ে ভরে দিবে বলে ঘোষণা করেছিল। টানেলগুলোকে এভাবে ধ্বংস করা ছাড়াও হামাসের সব সেনাকে নির্মূল বা হত্যা করা হবে এবং সব ইসরায়েলি বন্দীকে মুক্ত করে গাজার উপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হবে বলেও ইসরায়েলি শাসকরা আস্ফালন করেছিলেন। ইসরায়েলের এসব লক্ষ্যের কোনো একটিও পূর্ণ হয়নি। বরং ইসরায়েল এখন যুদ্ধবিরতির আলোচনা জোরদার হয়েছে বলে খবর দিচ্ছে। হামাসের জবাবই এখন দখলদার ইসরায়েলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েলকে গণহত্যা চালিয়ে যেতে সহায়তা দেওয়ার কারণে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে স্থানীয় প্রতিরোধ গোষ্ঠীগুলোর ব্যাপক হামলাও লক্ষণীয়। এমনই এক সাম্প্রতিক হামলায় নিহত হয়েছে 3 মার্কিন সেনা ও আহত হয়েছে 2 ডজন। এছাড়াও লোহিত সাগরে ইয়েমেনের বিপ্লবী সরকারের অনুগত সেনাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন, ব্রিটিশ ও ইসরায়েলি জাহাজগুলো। এ পর্যন্ত তারা 30টিরও বেশি ইঙ্গো মার্কিন ইসরায়েলি যুদ্ধ ও বাণিজ্য জাহাজে আঘাত হেনেছে। তাই এটা স্পষ্ট, গাজাকে কেন্দ্র করে প্রতিরোধ অক্ষ ও দখলদার শক্তির মধ্যে যে সংঘাত চলছে তাতে প্রতিরোধ অক্ষই বিজয়ী অবস্থানে রয়েছে। ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে যেভাবে শক্তিশালী মনে করা হতো তা এখন কল্প কাহিনীর মতো ম্লান হয়ে গেছে এবং মার্কিন ও পশ্চিমা সহায়তা ছাড়া ইসরায়েলের ধ্বংস বা পতন যে খুব অল্প সময়ের মধ্যেই সম্ভব তাও স্পষ্ট হয়েছে।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ তীরে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিরোধের কারণে এবারও দুই ভাগে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। এ সম্পর্কে প্রতিবেদন করে যাচ্ছেন আমাদের ঢাকার প্রতিবেদক।
বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তাবলিগ ও জামায়াতের বিরোধের কারণে এবারও দুই ভাগে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জুবাইর অনুসারী এবং দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীরা। ইতোমধ্যে ইজতেমা ময়দানের সকল প্রস্তুতি শেষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তীব্র শীতকে উপেক্ষা করে ইজতেমায় অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে দলে দলে মুসল্লিরা ইতোমধ্যে আসতে শুরু করেছেন ময়দানে। টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হওয়া বিশ্ব ইজতেমায় অংশ নেবেন লাখো মুসল্লি। আগামীকাল ফজরের নামাজের পর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সেই অপেক্ষাতেই রয়েছে গোটা তুরাগ পার।
এখানে থেকে বড়রা কিছু নির্দেশনা দেবে, ওলামা হযরতরা, এই কথা কিনে আমাদের মাইনে চলা।
আমরা সাড়ে তিন দিন থাকবো
নবীর তরিকা, এটা আমরা এখান থেকে জানবো, এখান থেকে বয়ান হবে।
পুরোপুরি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইতোমধ্যেই ইজতেমা মাঠের সার্বিক প্রস্তুতি শেষ করা হয়েছে। 160 একরের পুরো ময়দান জুড়ে টানানো হয়েছে শামিয়ানা। মুসল্লিদের সুবিধার্থে অজু গোসলের ব্যবস্থাও রয়েছে ইজতেমা ময়দানে।
কিভাবে মানুষ দিনের পথে ফিরতে পারে, বিভিন্ন মহল্লায় গিয়ে গাছ করা এবং তাদের ওখানে চিল্লার মাধ্যমে তাদের কাছে দিন পৌঁছে দেওয়া মসজিদের মাধ্যমে।
পথভ্রষ্ট হয়েছে, তাদেরকে দাওয়াত দিব ইনশাল্লাহ, নিজেও দিনের পথে চলবো এবং অন্য মানুষদেরকে দাওয়াত দিব ইনশাল্লাহ।
প্রতিবারের মতো এবারও উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি মেহমান অংশ নেবেন এই আয়োজনে। তাদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম জানিয়েছেন, মুসল্লিদের নিরাপত্তা নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
সিসি ক্যামেরার মাধ্যমে এবং হাই রেজলিউশন ক্যামেরা দিয়ে, এআই ক্যামেরা দিয়ে আমরা এগুলো তদারকি করছি। এছাড়া যত গাড়ি ইজতেমা ময়দানে আশেপাশে দিয়ে চলাচল করবে এগুলো আমাদের নাম্বার প্লেট রিডার ANP এর ক্যামেরা দিয়ে আমরা সেগুলোকে শনাক্ত করছি।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানেই আছো ভালো এবং সুস্থ আছো। আজকের আসরে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে 1979 সালের 12 বাহমান বা 1 ফেব্রুয়ারি ইরানের ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই 15 বছরের নির্বাসিত জীবন শেষে তেহরানে ফিরে আসেন। তাঁর দেশে ফেরার 10 দিনের মাথায় অর্থাৎ 11 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের চূড়ান্ত বিজয় ঘটে।
ইমাম খোমেনির স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। এতে আমরা ইরানে ইসলামী বিপ্লবের প্রেক্ষাপট, ইমাম খোমেনির ব্যক্তিত্ব ও নেতৃত্ব এবং ইমামের শিশুপ্রীতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান।
কাস্পিয়ান সাগরের তীরে আলবর্জ পাহাড়ের পাদদেশে এশিয়া মহাদেশের একটি সুন্দর দেশের নাম ইরান। নানা রকম প্রাকৃতিক অবস্থান ও আবহাওয়ার কারণে দেশটি যে কাউকে আকৃষ্ট করে। এখানে যেমন আছে মরুভূমি, তেমনি সবুজ গাছগাছালির সমারোহ আছে বরফাচ্ছাদিত এলাকা, পারস্য উপসাগরের বিস্তীর্ণ উপকূল এবং ঐতিহাসিক বিভিন্ন স্থান।
এই দেশের একজন শাসকের নাম ছিল রেজা শাহ পাহলভি। রেজা শাহর পিতা ছিল রেজা খান। তারা দুজনই ব্রিটিশদের কথা মতো দেশ চালাত। দেশের সম্পদকে তারা নিজেদের খেয়াল খুশি মতো ভোগ করত এবং বিদেশিদের দিয়ে দিত।
রেজা শাহ এমন কয়েকটি দেশকে নিজ দেশের সম্পদ দিত যারা ছিল ইরান ও ইসলামের শত্রু। তাছাড়া শাহর আমলে রাস্তার মোড়ে মোড়ে ছিল মদের দোকান। দেশের শিশু কিশোর, তরুণ তরুণী ও যুব সমাজ অন্যান্য দেশের খারাপ অশ্লীল চালচলন আর সংস্কৃতি অনুসরণ করত।
তবে এই অবস্থায়ও ইরানে একদল যোগ্য আলেম ছিলেন যারা মানুষকে আল্লাহর দিকে ডাকতেন এবং রেজা শাহর অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। যেসব আলেম শাহ সরকারের জুলুম নির্যাতন আর অন্যায় কাজের প্রতিবাদ করতেন, ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ছিলেন তাদের মধ্যে সবচেয়ে যোগ্যতম ব্যক্তি।
শাহ সরকার কিভাবে দেশের মানুষকে অত্যাচার করছে ও বিদেশিদের কথা মতো দেশ চালাচ্ছে তিনি তা কাশফুল আসরার বা রহস্যের উদ্ঘাটন নামক একটি বইয়ে ফাঁস করে দেন। ইমামের এই বই প্রকাশের পর জনগণ রেজা শাহর প্রতি ক্ষেপে যায় এবং ইমাম খোমেনির নেতৃত্বে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে।
১৯৬৩ সালে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই যখন কোমের ফাইজিয়া মাদ্রাসায় দেশের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তৃতা করেন, তখন শাহের সৈন্যরা তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ ঘটনায় ইরানের জনগণ খুব ক্ষোভ প্রকাশ করে। জনতার মিছিলে রেজা শাহর সিংহাসন কেঁপে ওঠে। জনগণের বিক্ষোভকে দমন করার জন্য রেজা শাহর সৈন্যরা গুলি চালিয়ে শুধু তেহরানেই ১৫,০০০ মানুষকে হত্যা করে।
কিন্তু এরপরও রেজা শাহর ভয় দূর হয়নি। সে ইমাম খোমেনিকে দেশ থেকে বের করে তুরস্কে নির্বাসনে পাঠায়। তুরস্ক ছাড়াও তিনি ইরাক ও ফ্রান্সে নির্বাসনে ছিলেন। নির্বাসনে থাকা অবস্থায় ইমাম তার ছাত্রদের মাধ্যমে দেশের মানুষের কাছে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে বাণী পাঠাতেন। একসময় দেশের আলেম সমাজ ও জনগণ প্রবল প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে।
জনতার আন্দোলন যখন ভয়াবহ রূপ নেয়, তখন ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি ইমাম খোমেনি ফ্রান্স থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। ইমামের আসার কথা জানতে পেরে সরকার তাকে বিমানবন্দরেই হত্যার ষড়যন্ত্র করে। শুধু তাই নয়, ইমাম যাতে দেশে ফিরতে না পারে সেজন্য সরকার বিমানবন্দর বন্ধ রাখার ঘোষণা দেয়। কিন্তু বিমানবন্দরের কর্মচারীরা সরকারের নির্দেশ অমান্য করে তাকে ইরানে আসার সুযোগ করে দেয়।
বিষয়ের ব্যাপার হচ্ছে, ইমামকে বরণ করার জন্য সেদিন প্রায় ৬০,০০০ নারী পুরুষ বিমানবন্দর এলাকায় উপস্থিত হয়েছিল। সমবেত জনতার যে মানববন্ধন তৈরি হয়েছিল সেটি ছিল প্রায় ৩৩ কিলোমিটার লম্বা। বিশ্বের ইতিহাসে অন্য কোনো নেতা এর আগে এত বড় সংবর্ধনা পাননি।
ইমাম যখন ইরানে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তেহরানের একটি দেয়ালে কাঁপা কাঁপা হাতে রক্ত দিয়ে লেখা হয়েছিল, স্বাগতম হে খোমেনি। ইমামকে স্বাগত জানাতে মিছিল করতে গিয়ে পুলিশের গুলি খেয়ে শহীদ হবার পূর্বে একটি বালক ওই কথাটি লিখে গিয়েছিল।
এর মাধ্যমে প্রমাণিত হয় যে ইরানের শিশু কিশোররাও ইমামকে নিজেদের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। মূলত ইমামের দেশপ্রেম, জনগণের প্রতি ভালোবাসা ও পরহেজগারির কারণেই অসংখ্য মানুষ তার জন্য জীবন দেন এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করেন। ইমাম দেশে ফেরার ১০ দিন পর অর্থাৎ ১১ ফেব্রুয়ারি ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয়।
তো বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি ফার্সি গান। ইমাম খোমেনির আগমনের পর ইরানে কি ধরনের পরিবর্তন হয়েছিল তা বর্ণনা করা হয়েছে এই গানে।
ছোট্ট বন্ধুর কণ্ঠে চমৎকার একটি গান শুনলে। এই গানে বলা হয়েছে,
ইমাম যখন এলেন ইরান হলো ফুলল কানন, শুকিয়ে যাওয়া পাপড়িগুলো হাসলো খুলে নয়ন, বার্তা বাহকের মতো তাঁর ঠোঁটে ছিল হৃদ্য বাণী, আমাদের হৃদয় বাগান করেছেন তিনি নূরানি, রোপণ করে করে বিমূর্ত খোদাই নূর, তিনি এলেন বাগানের ফুলগুলো পেল সুগন্ধি সুর, ইসলামী ইরান পূর্ণ হলো যেন আত্মবিশ্বাসে, মুক্তির বার্তা পেয়ে নবীন সাংগীতিক নিঃশ্বাসে।
সত্যি বলতে কি, ইরানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার পর মানুষের দুঃখ দুর্দশা কমতে থাকে। স্কুল কলেজ পত্রপত্রিকা রেডিও টিভি সিনেমা সবকিছুই ইসলামের আলোকে নতুন করে সাজানো হয়, সমাজে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়, অর্থনৈতিক দিক থেকে দেশ মাথা উঁচু করে দাঁড়ায়। কিন্তু যিনি নিজের জীবনকে বিপন্ন করে দেশের জন্য এত কিছু করলেন, তার অবস্থা যেমনটি ছিল তেমনই থেকে যায়।
ইমাম তেহরানে যে বাড়িতে বাস করতেন সেটি দুই কক্ষ বিশিষ্ট একতলা বাড়ি। বাড়ির বড় রুমটির মাঝখানে পর্দা দিয়ে একপাশে ইমাম ও তার স্ত্রী ঘুমাতেন, আর অপর পাশে কয়েকটি সাদা কভারের সোফা, কোরআন হাদিস রাখার কিছু তাক, একটি আয়না, একটি টেলিভিশন ও একটি রেডিও রাখা হতো। বাসার ছোট রুমটিতে তিনি মেহমানদের সাথে কথা বলতেন। একটি দেশের সর্বোচ্চ নেতা হয়েও ইমাম খোমেনির সাধারণ জীবনযাপন ইসলামের প্রাথমিক যুগের মুসলমানদের কথাই স্মরণ করিয়ে দেয়, আর এজন্যই ইরানের আপামর জনসাধারণ ইমামকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন।
ইমামকে কেন ভালোবাসো জানতে চেয়েছিলাম ইরানের কোম শহরের রওশনাগার স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জাহরা ফাতেমি সাকিনার কাছে। সে বলল,
বিসমিল্লাহ রহমানের রহিম, ইমাম খোমেনিকে পছন্দ করি কারণ উনি ইসলামী বিপ্লবের নেতা ছিলেন, তিনি মাজলুমদেরকে জালেমের হাত থেকে বাঁচিয়েছেন, তিনি ফিলিস্তিনিদের জন্য অনেক কিছু করেছেন, উনার বিপ্লব এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, সারা পৃথিবীর মানুষকে উনি আমেরিকার মতো এত বড় জালেমের হাত থেকে বাঁচাতে চেয়েছেন। উনি ছিলেন একজন বড় আলেম এবং অনেক মহান মানুষ, তিনি বাচ্চাদের অনেক ভালোবাসতেন এবং নারীদেরকে অনেক সম্মান করতেন। ইরানের অনেক সমস্যা উনি সমাধান করেছেন এবং ইরানকে অনেক উন্নত আর শক্তিশালী করেছেন, ইসরায়েলের হাত থেকে তিনি মুসলমানদেরকে বাঁচাতে চেয়েছেন, উনার কারণে ইসরায়েল অন্য আরও মুসলিম দেশগুলোকে দখল করতে পারেনি, তিনি পৃথিবীর সবচেয়ে ভালো এবং সফল নেতা ছিলেন। তারপর এখন ইমাম আলী খামেনি মুসলমানদের নেতা হয়েছেন, ইমাম আলী খামেনিকে উনি উনার মতো করেই গড়ে তুলেছিলেন, ইমাম খোমেনি ইসলামী বিপ্লব পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় আর শক্তিশালী বিপ্লব, এই ইসলামী বিপ্লবের কারণেই এখন অনেক অমুসলিমরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইমাম খোমেনির বিপ্লবের কারণেই এখন পৃথিবীতে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আসার মতো অবস্থা তৈরি হচ্ছে, এসব কারণেই আমি ইমাম খোমেনিকে এত ভালোবাসি।
বাংলাদেশি বন্ধু জাহরা খুব সুন্দর করে বলল সে কেন ইমাম খোমেনিকে ভালোবাসে। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা সবকিছু রুটিন মাফিক করতে ভালোবাসে, পড়ালেখা, খাওয়া দাওয়া, খেলাধুলা, বিশ্রাম সব কিছু রুটিন মাফিক করা হলে জীবনের সফলতার দেখা পাওয়া যায়। ঠিক এমনটিই করেছিলেন ইরানের ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনি। তিনি রাত দিনের পুরো সময়টা রুটিন মাফিক চলতেন। নামাজের আগে তিনি কোরআন তেলাওয়াত করতেন, মাগরিব ও এশার নামাজ আদায়ের পর তিনি ঘরের উঠোনে গিয়ে কেবলামুখী হয়ে হাতের আঙ্গুলের ইশারায় প্রায় 5 মিনিট ধরে নীরবে দোয়া পড়তেন। তিনি প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন, এজন্য তিনি ফজরের নামাজের প্রায় 2 ঘন্টা ঘুম থেকে জাগতেন।
এই প্রসঙ্গে ইমামের বিশিষ্ট সহচর ইমাম আনসারি বলেছেন, 50 বছরের মধ্যে ইমামের তাহাজ্জুদ নামাজ কখনো বাদ যায়নি। যে রাতে তিনি প্যারিস থেকে তেহরানে আসেন সে রাতে বিমানের সকল যাত্রী নিদ্রিত ছিল, কিন্তু ইমাম একাকী বিমানের দ্বিতীয় তলায় নামাজ আদায়ে মশগুল ছিলেন। ফজরের নামাজ আদায়ের পর বিদেশি বেতারের খবর শুনতেন এবং ইরানের টেলিভিশনের পর্দায় দেশ বিদেশের সংবাদ দেখতেন।
কেবল নিয়মানুবর্তিতা নয়, তিনি অত্যন্ত সাদাসিধে ও অনাড়ম্বর জীবনযাপন করতেন এবং অপব্যয় থেকে দূরে থাকতেন। কখনো কখনো দেখা গেছে ইমাম বসা থেকে উঠে কোনো দিকে যাচ্ছেন, কিছুক্ষণ পর দেখা গেল তিনি অপ্রয়োজনীয় একটি বাতি নিভিয়ে দেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন।
কেবল তাই নয়, পানি পান করার পর যদি গ্লাসে অর্ধেক পানি থেকে যেত তাহলে তিনি গ্লাসটি একটি কাগজ দিয়ে ঢেকে রাখতেন এবং পরবর্তীতে পিপাসা হলে তা পান করতেন।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, তোমরা জেনে খুশি হবে যে শিশুদের সাথে ইমাম খমেনির ব্যবহার ছিল বন্ধুত্ব সুলভ এবং স্নেহপূর্ণ। ছোটদের চপলতায় তিনি কখনো অসন্তুষ্ট কিংবা বিরক্ত হতেন না, বরং তাদের সাথে সবসময় হাসি মুখে কথা বলতেন। তিনি দুবছরের শিশুর সাথেও সম্মানের সাথে কথা বলতেন। ইমামের সামনে কোনো শিশুকে নিয়ে আসা হলে তিনি তার মাথায় হাত বুলিয়ে দিতেন, তার সাথে কথা বলতেন এবং শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতেন।
শিশুদের দুষ্টুমি ও আমোদ আহ্লাদ সম্পর্কে তিনি বলতেন, বাচ্চারা দুষ্টু, তারা অবশ্যই দুষ্টুমি করবে। যে বাচ্চা ঘরের কোণে পড়ে থাকে, হাত পা গুটিয়ে বসে থাকে, সে হচ্ছে বৃদ্ধ বয়সী শিশু। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন, বাচ্চারা যদি কখনো এক জায়গায় চুপ করে বসে থাকে তাহলে আপনাদের অবশ্যই দেখা উচিত যে সে কেন বসে আছে।
বন্ধুরা, এবার আমরা শিশুদের সাথে ইমামের ব্যবহার সম্পর্কে তার পরিবারের এক শিশুর কাহিনী শুনব।
একদিন আমি ইমামের ঘরে যাওয়ার জন্য তার ঘরের দরজার সামনে দাঁড়ালাম। ইমামের ঘরের দরজা বন্ধ ছিল। আমি দরজায় আঘাত না করেই ঘরে ঢুকে পড়ি। ভেতরে ঢুকে দেখি ইমাম বসে বসে বই পড়ছেন। তিনি আমাকে দেখার সাথে সাথেই বই বন্ধ করে আমার সাথে আলাপ শুরু করে দিলেন।
কেবল নিজ পরিবারের সদস্যদের সাথে নয়, অপরিচিত শিশুদের সাথেও ইমাম খমেনির ব্যবহার ছিল অত্যন্ত অমায়িক। একবার সুজাই নামে এক ব্যক্তি তার পরিবারের সব সদস্যকে নিয়ে ইমামের সাথে দেখা করলেন। তার ছেলের নাম মাজিদ সুজাই। ছেলেটি সুন্দর করে ছবি আঁকত। ইমামের বাড়িতে ঢোকার সময় নিরাপত্তা রক্ষীরা তার অঙ্কনের খাতাটি রেখে দিলে ছেলেটি খুব মন খারাপ করল।
ইমাম যখন ব্যাপারটি জানতে পারলেন তখন খাতাটি আনালেন। তিনি আগ্রহ ভরে দেখলেন যে ছেলেটি একটি ছবি এঁকেছে। দুটি বইয়ের নিচে চারটি পেন্সিল কাটার বসিয়ে অপর চিত্র দিয়ে পেন্সিল ঢুকিয়েছে, আর একটি শিশু উপরে সেনাবাহিনীর ক্যাপ পরে দু আঙ্গুলের সাহায্যে বিজয়ের সংকেত দেখাচ্ছে। ছবিটি দেখে ইমাম মুচকি হাসলেন এবং শিশুটিকে উৎসাহ দেওয়ার জন্য সাথে সাথে তাকে পুরস্কার দিলেন। বিশ্ববিখ্যাত একজন নেতার কাছ থেকে ক্ষুদ্র একটি কাগজের পুরস্কার পেয়ে শিশুটি ভীষণ খুশি হল।
বন্ধুরা, এই ঘটনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে শিশু কিশোরদের প্রতি ইমাম খমেনির ভালোবাসা, স্নেহ ও সহানুভূতি ছিল তুলনাহীন। আর তাই তো ইমামের প্রতি গভীর ভালোবাসা ও অকৃত্রিম শ্রদ্ধার কারণে ইরানের শিশুরা আজও ইমামের চিন্তাধারা ও উপদেশবাণীকে সযত্নে লালন করে চলেছে।
তো বন্ধুরা, ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইয়ের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমাদের সকল আয়োজন এক এক করে ফুরিয়ে গেল। তোমরা বড় হয়ে এই মনীষীর জীবন ও কর্ম সম্পর্কে আরও বেশি জানার চেষ্টা করবে। এই আহ্বান রেখে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
পত্র পত্রিকার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, পত্র পত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। পহেলা ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমে শিরোনামগুলো জানিয়ে দেব, এরপর জাতীয় ও আন্তর্জাতিক অঙ্কনের দুটি খবরের বিশ্লেষণ শুনব সহকর্মী সিরাজুল ইসলামের কাছ থেকে। প্রথমে ঢাকার পত্রপত্রিকার শিরোনাম, বাংলাদেশকে ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ পর্যালোচনার আহ্বান জাতিসংঘের মানবজমিন। উত্তপ্ত মিয়ানমার, আতঙ্কে ঘর ছাড়ছে ঘুমধুম সীমান্তের লোকজন নয়াদিগন্ত। মিয়ানমারে অস্থিরতা, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক কোস্টগার্ড, দৈনিক বাংলা। দুর্বল ব্যাংক একীভূত করার পরামর্শ, ডলার আনা যাবে প্রশ্ন ছাড়া, প্রথম আলো। কোটা খালি রেখেই শেষ হচ্ছে হজের নিবন্ধন, দৈনিক ইত্তেফাক। ভারতের মাদ্রাসায় হিন্দু গ্রন্থ পড়ানোর সিদ্ধান্ত, ইসলামী আন্দোলনের উদ্বেগ। কলকাতার পত্রপত্রিকার শিরোনাম, বাজেট পেশ, আয়কর কাঠামোয় কোনো পরিবর্তন করলেন না সীতারামন, হিন্দুস্তান টাইমস। হাইকোর্টের নির্দেশ, ভোর রাত থেকে জ্ঞানব্যাপী মসজিদের ব্যাজমেন্টে পুজো শুরু হিন্দুদের আজকাল। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করল ইডি, পূবের কলম। শ্রোতাবন্ধুরা, বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর শিরোনাম শুনলেন। এবার বাংলাদেশ ও ফিলিস্তিন বিষয়ক দুটি খবরের বিশ্লেষণ শুনব সহকর্মী সিরাজুল ইসলামের কাছ থেকে। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আজকের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে ভাষার মাসের সম্মানে আজ বাংলাদেশ হাইকোর্ট সব আদেশ দিয়েছে বাংলায়, কিভাবে দেখছেন বিষয়টিকে?
1952 সালে বাংলাদেশে যে ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষা আন্দোলনটা হয়েছিল সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিতে। কিন্তু দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের বহু ইতিহাস তৈরি হলেও বাংলাদেশে আজ পর্যন্ত সর্বস্তরে বাংলা ভাষা চালু করা যায়নি। এতদিন ধরে বাংলাদেশের আদালত ব্রিটিশ পদ্ধতি অনুসারে ইংরেজিতে সমস্ত মামলার রায় প্রকাশ করত। এটা নিয়ে বহুদিন ধরে দাবি ছিল যে সমস্ত রায় বাংলাতে প্রকাশ করতে হবে। তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে হয়তো আজকে আদালতে সমস্ত রায় বাংলা ভাষায় প্রকাশ করা হবে। তবে এই রায় যদি শুধু একদিনের না, সব দিনের জন্য যদি বাংলা ভাষায় প্রকাশ করা হতো, তাহলে অনেক বেশি ভালো লাগতো, অনেক বেশি গ্রহণযোগ্য হতো। পাশাপাশি আরেকটি বিষয় আমি বলবো এই প্রসঙ্গে, যে ভাষা আন্দোলনের পর স্বাভাবিকভাবেই যখন দাবি আসছে বা দাবি থাকে যে সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে, তখন এই বাংলা ভাষার উপর অন্য ভাষা যখন প্রাধান্য পায় বা আমাদের এই আধুনিক প্রজন্ম যখন বাংলা ভাষা বিমুখ হয়ে ওঠে, তখন কিন্তু সেটাও একটা উদ্বেগের বিষয়। এ বিষয়টিও আমার মনে হয় কর্তৃপক্ষের বা সরকারের তরফ থেকে নজর দেওয়া উচিত।
জনাব সিরাজুল ইসলাম, বিশ্ববাসী গাজা উপত্যকায় পাশ্চাত্যের নৈতিক অধঃপতন দেখতে পাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানহানি, আপনার পর্যবেক্ষণ কি?
জি, ইহুদিবাদ ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যে বর্বর আগ্রাসন, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধ করছে, এই ব্যাপারে পাশ্চাত্যের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিকার না করে বরং ইসরায়েলের এই বর্বর আগ্রাসনের প্রতি সমর্থন দেওয়া হচ্ছে, তার প্রথম প্রমাণ এবং নজির হচ্ছে যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়েছে, তখন আমেরিকা সহ পাশ্চাত্যের কিছু কিছু দেশ বিরোধিতা করেছে। আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে জাতিসংঘের পক্ষ থেকে গাজার লোকজনকে আর্থিক সহায়তা করার জন্য যে ফান্ড বা তহবিল দেওয়া হতো সেই তহবিলটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেই তহবিল বন্ধ করার কাতারে আমেরিকা, ব্রিটেন থেকে শুরু করে পাশ্চাত্যের সমস্ত বড় বড় দেশ বা অর্থনৈতিকভাবে উন্নত দেশ, তারা সবাই একই কাতারে এসে দাঁড়িয়েছে। এই যে ভয়াবহ গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, এবং খাবার নেই, পানি নেই, তাদের বসবাসের জায়গা নেই, মানে এর চেয়ে মানবেতর পরিস্থিতি আর হতে পারে না। এই রকম অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কথিত নেতৃত্বদানকারী পাশ্চাত্য জগৎ তারা গাজায় আর্থিক সহায়তা বন্ধ করে দিচ্ছে। শুধু তাই নয়, গাজার মানুষকে কীভাবে আরও বেশি হত্যা করা যায় তার ব্যবস্থা করছে তারা। এটি আমার মনে হয় যে পাশ্চাত্যের দ্বিমুখী চরিত্র উন্মোচনের জন্য যথেষ্ট। আমার মনে হয় যে এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে অবশ্যই পরিষ্কার হয়েছে পাশ্চাত্য যে মানবাধিকারের কথা বলে, মানবতার কথা বলে, এটা শুধু তাদের মুখের বলি, এটা প্রকৃতপক্ষে সব জায়গায় এই বিষয়টি প্রযোজ্য নয়, সব ক্ষেত্রে তারা এটি মেনে চলে না।
জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আজকের আসরের বিশ্লেষণ অংশ নেয় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি জনাব আশরাফুর রহমান, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা ভারতের জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরব। টানা ষষ্ঠবারের মতো কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। হিন্দুস্তান টাইমস লিখেছে, মাত্র 58 মিনিটে বাজেট ভাষণ শেষ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যা তার সংক্ষিপ্ততম বাজেট ভাষণ। তিনি অবশ্য এর আগেই বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন বাজেটে কোনো চটকদারি ঘোষণার পথে হাঁটবেন না, আর সেটাই করলেন। তবে অন্তর্বর্তীকালীন বাজেট পেশের সময় আত্মবিশ্বাসের সঙ্গে বলে দিলেন যে ক্ষমতায় ফিরছে নরেন্দ্র মোদি সরকার। হাইকোর্টের নির্দেশ, ভোর রাত থেকে জ্ঞানপাপী মসজিদের ব্যাজমেন্টে পুজো শুরু হিন্দুদের, এই শিরোনামে দৈনিক আজকাল পত্রিকায় প্রকাশিত খবরে লেখা হয়েছে, ব্যারিকেড সরানো হল জ্ঞানবাপী মসজিদের বাসকা তেহখানায়। পুলিশ ও জেলা প্রশাসনের উপস্থিতিতে কেন্দ্রীয় নিরাপত্তায় বৃহস্পতিবার ভোর 3টা থেকে শুরু হলো পুজো। বুধবার বিকেলে জ্ঞানবাপী মসজিদে অবস্থিত পাতালঘর বাসকা তেহখানায় হিন্দুদের পুজোর অনুমতি দিয়েছে বারাণসী জেলা আদালত। বিচারক ডক্টর অজয় কৃষ্ণ বিশেষ এ সংক্রান্ত একটি আদেশ জারি করে বলেছেন, এক সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে। গ্রেপ্তার হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। 7 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর জমি জালিয়াতি সংক্রান্ত মামলায় হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করল ইডি। বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হেমন্ত সোরেনের গ্রেপ্তারে খবর নিশ্চিত হয়েছেন জেএমএম এর সাংসদ মহুয়া মাঝি। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী এখন ইডি হেফাজতে রয়েছেন। শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি, কথা হবে আবারও আগামীকাল।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও ধেরান থেকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে। তবে বিদায় নেওয়ার আগে হাতে থাকা সর্বশেষ একটি খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে। কাতারে অনুষ্ঠানরত এশিয়া কাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডের শেষ খেলায় ইরান সিরিয়াকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। বুধবার রাতে কাতারের আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার নির্ধারিত সময় 1-1 গোলে ড্র হওয়ার পর ট্রাইব্রেকারে ইরান 5-3 গোলে সিরিয়াকে পরাজিত করে নির্ধারিত 90 মিনিটের খেলা অতিরিক্ত 30 মিনিটে গড়ালে সেখানে কোনো গোল করতে ব্যর্থ হয় দুই দল। শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে খেলার ভাগ্য নির্ধারিত হয়। বুধবার কাতারের স্থানীয় সময় সন্ধ্যা 7:30 শুরু হওয়া খেলায় ইরানের জাতীয় জার্সিধারীরা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেন। তাদের মুহুর্মু আক্রমণে সিরিয়ার রক্ষণ ভাগ বিপর্যস্ত হয়ে পড়ে, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে ইরানকে খেলার 34 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আলাপ গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের উপর গুরুত্ব দিচ্ছে তেহরান ও রিয়াদ। ইয়েমেনে আবার বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন, জবাবে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালাল হুতিরা। সাগরণী হত্যা মামলার তদন্ত শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সময় দিতে হবে বলেছেন বাংলাদেশের আইনমন্ত্রী। এবং আসন্ন সাধারণ নির্বাচনে পশ্চিমবাংলায় জিতে দিল্লি দখল করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নম্বর 6767 তেহরান, 19395 ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002 ঢাকা 1000। আর ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নম্বর 4222 নিউ দিল্লি 11048 ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা ভালো সুস্থ থাকুন এ কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাচ্ছি। খোদা হাফেজ। Thank you.